মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় mhstation.com। শুনতে থাকুন জেফ্রি ডিভারের কাহিনী অবলম্বনে আজকের গল্প অ্যাক্সিডেন্টের পর থেকে। আমাদের জীবন আসলে ভীষণ ভঙ্গুর। মাঝে মাঝে মনে হয় গোটা জীবনটাই একটা সরু সুতোর উপর ঝুলে রয়েছে। একটা মুহূর্ত, একটা দুর্বল পদক্ষেপ কিংবা একটা অ্যাক্সিডেন্ট মুহূর্তে সব গতিপথ পাল্টে দিতে পারে। আমাদের পরিচিত জীবনকে টেনে নিয়ে যেতে পারে সম্পূর্ণ অচেনা অধ্যায়, এতটাই অচেনা যে মনে হয় আমাদের জীবনের গল্পগুলো যিনি লিখছেন তিনি ভয়ানক রকম ঝটকা দেওয়া গল্প লিখতে ভালোবাসেন। তাই আপনাদের আগে থেকে সতর্ক করে রাখলাম, গল্প আপনাকে যেদিকে নিয়ে যাবে খবরদার চোখ বন্ধ করে সেদিকে এগোবেন না। যা দেখবেন সেটাকেই সত্যি বলে ধরে নেবেন না, যা শুনবেন তাতেই বিশ্বাস করবেন না। হয়তো এই গোটা গল্পটাই আপনাকে বোকা বানানোর একটা চক্রান্ত। শুনতে থাকুন আজকের গল্প অ্যাক্সিডেন্টের পর থেকে। তেমাথার কাছে গাড়িটা ঘোরাতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল সুলতা। সুধাংশুর কথা মনে পড়ে গেল হঠাৎ করে, সেই সঙ্গে সেদিনের অ্যাক্সিডেন্টের কথা। সুধাংশু আর নেই, সুলতাকে ছেড়ে চিরকালের মতো চলে গেছে সে। অথচ সুলতা এখনো চারিদিকে তার চিহ্ন দেখতে পায়, যে বাসে করে শিশু বয়সে একসাথে স্কুলে গেছে দুজন, যে কফি শপে বসে দুজনে একসাথে কফি খেয়েছে একটা বয়সে, তারপর কলেজে উঠতে প্রেম এসেছে অজান্তেই, সেখান থেকে বিয়ে, দুবছর কাটতে না কাটতেই একটা অ্যাক্সিডেন্ট সব কিছু তছনছ করে দিয়ে চলে গেছে। সুলতার সাজানো গোছানো জীবনটা বয়ে গেছে অজ্ঞাতের দিকে। আজ আর কিছুই ভাবতে পারে না সুলতা, শুধু সেদিনের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায় বারবার। রাস্তার একধার দিয়ে হেঁটে যাচ্ছিল দুজনে, রবিবার বিকেলের দিকটায় হাঁটতে বেরোনোটাই রীতি ছিল ওদের। সুলতার হাতটা ধরেছিল সুধাংশু, এক মনে কিছু বলে যাচ্ছিল সে, মাঝে মাঝে হেসে তাকাচ্ছিল সুলতার দিকে। ঠিক এই সময় একটা ম্যাটারোর সজোরে এসে ধাক্কা মারে দুজনকে। সুলতা রাস্তা থেকে দূরে হাঁটছিল বলে নিজের বেশি কিছু ক্ষতি হয়নি, কিন্তু সুধাংশুকে আর ফিরে পায়নি সে। হসপিটালের বেডে জ্ঞান ফিরে খবরটা শুনে আর নিজেকে ধরে রাখতে পারেনি সুলতা। এখন রাস্তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিল সে। সুধাংশুর নামটা আরেকবার দীর্ঘশ্বাসের ফাঁক কোলে বেরিয়ে এলো তার মুখ থেকে, চোখের কোল থেকে নেমে আসা জলটা মুছে ফেলল সে। তারপর আবার স্টিয়ারিং এর দিকে মন দিল। সুধাংশু চলে যাওয়ার পর থেকে মাস তিনেক শোকে ডুবে ছিল সুলতা। নাওয়া খাওয়া ছেড়ে দিন দিন সেও মৃত্যুর দিকে ঢলে পড়ছিল একটু একটু করে। সারা বাড়িময় সুধাংশুর স্মৃতি ছড়িয়ে আছে, তাদেরকে কি করে অস্বীকার করবে সে, কি করে চোখ সরিয়ে নেবে সেদিক থেকে। তবে কয়েক সপ্তাহ হলো নিজেকে একটু সামলাতে পেরেছে সুলতা। একরকম বন্ধু বান্ধবদের জোড়াজুড়িতেই বাইরে বেরোতে শুরু করেছে, কিন্তু সেটুকুই তো যথেষ্ট নয়। এইটুকু বয়স তার এখনো 30 পেরোয়নি, জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য কি এর মধ্যেই জলাঞ্জলি দিয়ে দেবে সে, বাকি জীবনটা একাই কাটিয়ে দেবার সিদ্ধান্ত নেবে। রাস্তার ধারে আবার চোখ আটকে গেল সুলতা, একটা কফি শপ চোখে পড়ছে রাস্তার ধারে। এখানে বসেই বিয়ের আগে বিকেলের সময়টা কাটাত ওরা, ওদের জন্য দুটো চেয়ার নির্ধারিত থাকত, আজ সেটা খালি। সেদিকে তাকিয়ে আবার সুলতার মনটা বিষণ্ণতায় ভরে উঠল। আর কি কোনোদিন কেউ এসে বসবে নাই চেয়ারে? আজও সেদিকে তাকালে সুধাংশুর হাসি মুখটা দেখতে পায় সে। চোখ ঘুরিয়ে নিল সুলতা। দিন সাথে খলো আবার নতুন করে সব কিছু শুরু করতে চাইছে সে। এটুকু বুঝতে পেরেছে সুধাংশুর স্মৃতিকে জিয়ে রেখে এক পাও এগুতে পারবে না সে। কিন্তু এমনি এমনি তো এগিয়ে যাওয়া যায় না। আগে যখন একা সব কিছু শুরু করেনি তখন আজও সেটা সম্ভব নয়। সুধাংশুর শূন্য আসন পূরণ করতে পারবে এরকম অন্য কাউকে দরকার সুলতার। প্রথমে এই কথাটা কিছুতেই মানতে চায়নি সে। ভেবেছিল আর কাউকে ভালোবাসা এ জীবনে আর সম্ভব নয়। কিন্তু বন্ধুদের চাপে পড়ে অবশেষে ব্যাপারটা ভেবে দেখতে রাজি হয়েছে সে। দিন কয়েক হলো এই সূত্রেই নতুন একজনের সাথে আলাপ হয়েছে তার, মৃগাঙ্ক সিনহা। অনলাইনেই আলাপ, নিজের সম্পর্কে তাকে সবকিছুই জানিয়েছে সুলতা। নতুন করে সব কিছু শুরু করবে সে। মৃগাঙ্ক মন দিয়ে শুনেছে সব কিছু। অদ্ভুত একটা গুণ আছে মৃগাঙ্কর, সে বেশি কথা বলতে পছন্দ করে না, বরঞ্চ এক মনে শুনে যায় সবকিছু। কোনো যুক্তি দেখায় না, কোথাও বিরোধিতা করে না, অভিমান করে না, শুধু সুলতার সম্পর্কে সব কিছু জানতে অগাধ আগ্রহ তার। বেশি কথার মানুষ নয় সে। তাও আকারে ইঙ্গিতে সুলতা বুঝতে পেরেছে মৃগাঙ্কর সম্মতি আছে। তারপর থেকেই একটু একটু করে হালকা হয়েছে সুলতা। আবার কি নতুন করে শুরু করা যায় না সবকিছু? একটা একটা নতুন মানুষের সাথে যে চলে গেছে কি হবে তাকে মনে রেখে? সে তো ফিরবে না। যে সামনে আছে তাকে নিয়েই না হয় বাকি জীবনের স্বপ্ন দেখা যাবে। তবে সে স্বপ্ন দেখার আগে মানুষটাকে একবার সামনে দেখে নেওয়া দরকার। সেজন্যই আজ সন্ধেবেলা মৃগাঙ্কের সঙ্গে দেখা করার কথা আছে সুলতা, ঠিক এই কফি শপটাতে যেখানে সে সুধাংশুর সাথে বসত। মৃগাঙ্ককেই প্রথম সামনে থেকে দেখতে চলেছে সে। ব্যাপারটা মনে হতেই নার্ভাস লাগে সুলতার। কথা বলে মৃগাঙ্ককে যতটা ভদ্র আর অমায়িক মনে হয়, সত্যিই কি সে তাই? আর একবার ফাঁকা চেয়ারটার দিকে তাকিয়ে দেখে নেয় সুলতা। না, সুধাংশুর কথা আর ভাববে না সে। মৃগাঙ্ক তার নতুন জীবনে ফেরার একমাত্র পথ। মুখ ফিরিয়ে স্টিয়ারিং এর দিকে মন দেয় সুলতা। শহরের অপর প্রান্তে একটা সাজানো গোছানো দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ায় কুমুদ। কাঁধে ঝোলানো ব্যাগটা খানিকটা সরে এসেছিল, সেটা ভালো করে কাঁধে তুলে নেয়। তারপর চোখ তুলে তাকায় বাড়িটার দিকে। দোতলা ছিমছাম বাড়ি, দুপুরবেলা সব বাড়িকেই বড্ড বেশি নিস্তরঙ্গ আর শান্ত দেখায়। এমনকি রাস্তাটা অবধি খাঁ খাঁ শুনশান পড়ে আছে। কদাচিৎ একটা দুটো মানুষ হেঁটে চলে যাচ্ছে তার উপর দিয়ে। চারিদিক দেখে শুনে কুমুদ এগিয়ে এসে বাইরের কলিং বেল বাজায়। মিনিটখানেক পরে দরজাটা খুলে যায়। এক মাঝবয়সী তরুণী এসে দাঁড়ায় দরজায়। কুমুদকে দেখে একটু অবাক হয়ে বলে,
কাকে চাই?
ফিকফিকে হাসিটা মুখের রেখায় ফুটিয়ে তোলার চেষ্টা করে কুমুদ। ফ্রিজ সার্ভিসিং করার ছিল, একটু অবাক হয় মেয়েটা।
আমি তো কাউকে আসতে বলিনি।
আগে এটা কোম্পানির পলিসি ম্যাডাম, আপনার নাম কাকলি সেন, তাই তো?
হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু আগে তো আমার সার্ভিসিং এর জন্য লোক আসেনি, হঠাৎ করে।
আমার একটু তাড়া আছে ম্যাডাম,
বিরক্ত হয়ে বলে কুমুদ। তারপর ভিতরের দিকে হাত দেখায়।
ফ্রিজটা কোথায় আছে একটু কাইন্ডলি দেখিয়ে দেবেন।
কাকলি সেনের বয়স ৪০ আশেপাশে, পরনে একটা হালকা খয়েরি রঙের টি শার্ট আর ডেনিম জিন্স। সম্ভবত ঘরের ভিতরে কোনো কাজ করছিলেন তিনি। হঠাৎ করে কলিং বেল বাজায় উঠে এসেছেন। কুমুদ ফ্রিজের দিকে এগিয়ে আসে, কাঁধের ব্যাগটা নামিয়ে তার ভিতরে কিছু একটা দেখে নেয়। ফ্রিজের ঠিক পাশ দিয়েই রান্নাঘর, তার ভিতরটা ফাঁকা। সম্ভবত ঘরে এখন কেউ নেই। কাকলি সেন একটু পিছনে গিয়ে বসে পড়েন। ফ্রিজ সারানোর ব্যাপারটা এখনো খুব একটা স্বাভাবিক লাগছে না তার। তবে লোকটাকে দেখে তো খুব একটা খারাপ বলে মনে হয় না। বেশ লম্বা চওড়া, গায়ের রংটা একটু চাপা, মাথার কাছে চুলের স্তর পাতলা হয়ে এসছে। লোকটা এখন ফ্রিজের দরজা খুলে মন দিয়ে কি যেন দেখছে। কাকলি একটু নিশ্চিন্ত হয়ে নিজের কাজে মন দিল। মিনিট দশে কেটে যাওয়ার পরে উঠে পড়ল কুমুদ। তারপর কাকলির দিকে তাকিয়ে বলল,
ফ্রিজের মডেল নাম্বারটা বলতে পারবেন?
হ্যাঁ ছিল তো, আচ্ছা দাঁড়ান দেখছি।
বিছানা থেকে উঠে ড্রয়ারের কাছে গিয়ে কিছু একটা খুঁজতে শুরু করে কাকলি। ফ্রিজটা বেশি দিনের নয়, কিন্তু এর মধ্যেই কাগজপত্র কোথায় যেন হারিয়ে গেছে। ড্রয়ারের একদম শেষ প্রান্তটা খুঁজে বের করে আনে কাকলি। তারপর এগিয়ে এসে সেটা কুমুদের হাতে দিয়ে বলে,
এটাই আছে শুধু, হবে না এতে?
আলবাত।
খুশি হয়ে পকেট থেকে একটা পেন বের করে কুমুদ। তারপর কি যেন লিখতে থাকে তার উপরে। কাকলি আর নজর দেয় না সেদিকে। সে আবার ফিরে এসে বিছানার উপরে বসে পড়ে, হাতের মোবাইলটা নিয়ে কিছু একটা টেপাটিপি করতে শুরু করে। কাগজটা নামিয়ে রেখে একটু তৎপর হয়ে ওঠে কুমুদ। ব্যাগ ছেড়ে এবার পকেটে হাত ঢোকায়, বের করে আনে একটা ফুট দুয়েক লম্বা নাইলনের দড়ি। নিঃশব্দে বেড়ালের মতো পিছন থেকে এগিয়ে আসে কাকলির দিকে। সে এখনো মজে রয়েছে মোবাইলের স্ক্রিনে, অন্য কোনো দিকে খেয়াল নেই তার। বিদ্যুৎ গতিতে দড়িটা কাকলির গলায় জড়িয়ে দেয় কুমুদ। তারপর দড়ির পিছন দিকটা পেঁচিয়ে ধরে নিজের হাতে। এ কাজ তার এই প্রথম নয়, এখন আর একটুও হাত কাঁপে না কুমুদের। গায়ের সমস্ত শক্তি দিয়ে টান দিতে থাকে দড়িতে। কাকলির মুখ দিয়ে চাপা শব্দ বেরিয়েই মিলিয়ে যায়, গলার ভিতরের শ্বাস আটকে গেছে তার। সে দু একবার ছটফট করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। কয়েক মিনিটের মধ্যে তার হাত পা আলগা হয়ে খসে পড়ে বিছানার উপরে। আরো কয়েক মিনিট সেইভাবে রেখে মৃত্যু নিশ্চিত করে দড়িটা সরিয়ে নেয় কুমুদ। তারপর এক ধাক্কায় কাকলির শরীরটা ফেলে দেয় বিছানার উপরে, দড়িটা গুটিয়ে পকেটের ভিতরে ঢুকিয়ে নেয়। ঘরের চারপাশটা একবার ঘুরে দেখে আসে। না, যা ভেবেছিল ঠিক তাই, ঘরে আপাতত কেউ নেই। ব্যাগের ভিতর থেকে একটা রুমাল বের করে ফ্রিজ, দরজা, বিছানা সমস্ত জায়গা থেকে আঙুলের ছাপ মুছে ফেলে কুমুদ। তারপর বের করা জিনিসপত্র সব গুছিয়ে একটু একটু করে এগিয়ে আসে কাকলির পড়ে থাকা মৃতদেহটার দিকে। মনের ভিতরে একটা পৈশাচিক খিদে জেগে উঠেছে তার। বিছানার উপরে ঝুঁকে পড়ে অনেকক্ষণ ধরে শরীরটাকে দেখতে থাকে কুমুদ। শান্ত উদাস চোখ দুটো কয়েক সেকেন্ডের জন্য ঝলসে ওঠে। ধীরে ধীরে ডান হাতটা উঠে আসে তার।
কাকলির ডেনিম জিন্সের চেনটা একটু একটু করে নামিয়ে দেয়, তারপর উঠে দাঁড়িয়ে আবার লক্ষ্য করতে থাকে। মনটা খুশিতে নেচে ওঠে, আজকের শিকার ধরা পড়েছে। এবার খালি তার সদ্ব্যবহার বাকি। আরো কিছু করতে যাচ্ছিল কুমুদ, এমন সময় একটা শব্দ কানে আসে তার, না ডোরবেল না, ঘরে কোথাও একটা ঘড়ি বেজে উঠে, জানাচ্ছে সন্ধে ছটা বেজেছে। কি যেন একটা করার ছিল তার, মন দিয়ে ভাবে কুমুদ। হ্যাঁ হ্যাঁ, একটা একটা ডেটে যাওয়ার কথা ছিল এক মহিলার সঙ্গে, তবে সেখানে নিজের আসল নামটা বলেনি কুমুদ। আসল নামটা সে কখনোই বলে না, নিজের নামটা কিছুক্ষণ মনে করার চেষ্টা করে সে, মৃগাঙ্ক সিনহা। একটু হেসে ওঠে কুমুদ সশব্দে, নতুন শিকারের আশায় তার মনটা ছটফট করে ওঠে। মৃতদেহটাকে আর ঘাঁটে না কুমুদ, দড়িটা পকেটে রেখে কাঁধের ব্যাগটা ঝুলিয়ে ধীরে সুস্থে বের হয়ে আসে। সাড়ে সাতটা বাজতেই দরজার দিকে আরেকবার তাকালো সুলতা, মনটা থেকে থেকে অস্থির হয়ে উঠছে তার। একটু আগেই ফোন করেছিল মৃগাঙ্ক, সে নাকি রাস্তাতেই আছে। আগে সুধাংশু থাকলে যে চেয়ারে বসত, এখন সেখানে বসে নেই সুলতা। চেয়ারটা ছেড়ে সে উঠে পড়ল। এই কফি শপের দোতলায় একটা ছোট্ট বারান্দা আছে, সেখানে গিয়ে দাঁড়ালো সুলতা। বাইরে শহরের বড় রাস্তাটা চোখে পড়ে, তার উপর দিয়ে সন্ধ্যের গাড়ি ঘোড়া ছোটাছুটি। একটু দূরেই গ্যারেজ, তার সামনেই সুলতার নিজের গাড়িটা দাঁড় করানো আছে। গ্যারেজের সামনে দিয়ে লোকজন যাতায়াত করছে, এদের মধ্যে যে কেউ হতে পারে মৃগাঙ্ক। অনেকদিন পর সুলতার নিজেকে কিশোরী মনে হল। মনে পড়ল ছোটবেলায় সে বেশ ডান পিটে ছিল। একবার দুপুরে সে যখন ঘুমাচ্ছিল তখন একটা বড় সড় চেহারা কিউটে দরজা বেয়ে ঘরের ভিতরে ঢুকে এসেছিল। অন্য যে কেউ হলে সেইখানেই হৃদকম্প ধরে যেত, সুলতা কিন্তু ভয় পায়নি, উল্টে ঝাঁপিয়ে পড়ে এক হাতে চেপে ধরেছিল সাপের মাথার কাছটা, তারপর দুটো পা দিয়ে ল্যাজটা চেপে ধরে পাশে পড়ে থাকা ছুরিটা তুলে নিয়ে বারবার কোপ মেরেছিল সাপের গলায়। শেষে দুটুকরো হয়ে সাপের মাথাটা খসে পড়েছিল তার হাত থেকে। মা এসে দেখেই তো চক্ষু স্থির, এইটুকু মেয়ের একই কাণ্ড। সুলতা শুধু সাপটার দিকে তাকিয়ে একবার কাঁধ ঝাঁকিয়ে বলেছিল,
গো টু হেল।
এসব কথা মনে করে হাসি পেল সুলতা। এখন তার আর সেই আগের তেজ নেই, বিশেষ করে বিয়ের পরে তো অনেকটাই শান্ত হয়ে গেছিল সে। তবে আজ বুঝতে পারে জীবনের কিছু কিছু পর্যায়ে সত্যি মানুষের একজনকে দরকার হয়। সে যতই ডান পিটে হোক না কেন, একা সব কিছুর সাথে মানিয়ে নেওয়া সহজ কাজ নয়। রাস্তার দিকে আরেকবার তাকিয়ে একটা লোককে দেখতে পেল সুলতা, ঠিক কফি শপের সামনেই এসে নেমেছে, তবে নিজের গাড়ি নয়। এই কি তবে মৃগাঙ্ক? মৃগাঙ্ক নিজে বলেছিল সে একটা সবুজ রঙের হাফ হাতা শার্ট পরে আসবে। এ লোকটার গায়ে একটা কচি কলা পাতা রঙের শার্ট। সুলতার চিরকালই মনে হয়েছে ছেলেরা রঙের খুব একটা গভীরে যেতে পারে না, লাল নীল হলুদ সবুজ এর বাইরে বেশি রং নিয়ে ভাবে না তারা। লোকটাকে ভালো করে দেখল এবার সুলতা, বেশ লম্বা চওড়া গড়ন, উপর থেকে দেখলে বোঝা যায় তার মাথার চুল বেশ খানিকটা পাতলা হয়ে এসেছে, চেহারায় তেমন কোনো বিশেষত্ব নেই। কাঁধে একটা ঝোলা ব্যাগ। বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ ইতস্তত করল লোকটা, তারপর ভিতরে ঢুকে এলো। সুলতাও বারান্দা পেরিয়ে আগের চেয়ারে এসে বসে পড়ল। নিজের চেহারার বিবরণ মৃগাঙ্ককে আগেই দিয়ে রেখেছিল সে। একবার হাত তুলে তার দৃষ্টি আকর্ষণ করতে মৃগাঙ্কের মুখে হাসি ফুটে উঠল। কাঁধের ব্যাগটা সামনে নিয়ে সে এগিয়ে এলো। উল্টো দিকের চেয়ারে বসতে বসতে বলল, আগে এসে পড়েছেন বুঝি? মৃগাঙ্ক বসার আগে সুলতা লক্ষ্য করল তার প্যান্টের পকেট দিয়ে একটা ছোট দড়ি উঁকি দিচ্ছে। একটু কৌতূহল জাগলো তার মনে, কিন্তু আর কিছু জিজ্ঞেস করল না। সে হেসে বলল,
আপনি তো বেশ দেরি করেন দেখছি।
আসলে কাজ থেকে আসছি তো, আর রাস্তাঘাটে ট্রাফিকের যে চাপ বুঝতেই পারছেন।
আবার অজুহাতও দেখান দেখছি।
একটা অমায়িক হাসি খেলে যায় মৃগাঙ্কের মুখে। লোকটাকে হাসলে অনেকটা সুধাংশুর মতোই দেখায় বটে, মনে মনে ভাবে সুলতা। তবে বয়স তার থেকে হয়তো খানিকটা কম। চেহারায় একটা আরোপিত চাকচিক্য রাখার চেষ্টা আছে, যা আমার উপরের দুটো বোতাম খোলা।
কি কাজে আটকে গেছিলেন বলুন তো?
প্রশ্ন করে সুলতা।
ওই আমার যা কাজ আর কি, আজ তো পুরোপুরি শেষও করে আসতে পারলাম না।
এ বাবা, আমার জন্য আপনার কাজের ক্ষতি হলো।
না না, তাকে সময় দেয়া ছিল, তাছাড়া এটাও তো কাজ।
তাই বুঝি?
একটা বাঁকা হাসি হেসে চারদিকে তাকালো সুলতা। এ জায়গাটায় আস্তে আস্তে লোকজন বেড়ে উঠছে। মানুষের গলার শব্দ আর প্লেটের টুংটাং শব্দে ভরে উঠছে। উল্টো দিকের মানুষটার কথা শুনবার জো নেই।
এখানে বারান্দাটা বেশ সুন্দর, যাবেন নাকি?
প্রশ্ন করে সুলতা।
চলুন না, তাছাড়া একটু নিরিবিলিও হবে।
দুজনে কিছু অর্ডার দিয়ে হেঁটে বারান্দায় চলে আসে। মৃগাঙ্ক সিনহা নিজে বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে বলে,
এবার বলুন তো আপনি যেন বলবেন বলছেন।
এত তাড়া কিসের আপনার? আবার কোনো কাজে যাবেন নাকি?
না তাহা নয়, তবে মনের ভিতরে একটা কৌতূহল হচ্ছে।
কয়েকটা মুহূর্ত চুপচাপ কেটে যায়। রাস্তার দিকে নিষ্পলকে তাকিয়ে থাকে দুজনে। বারান্দাটা মোটামুটি ফাঁকা, সবার আসার অনুমতিও নেই এখানে। সুলতা পুরনো কাস্টমার বলে কেউ খুব একটা আপত্তি করে না, তবে আজ অন্য একজনের সাথে সুলতাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হয়েছেন ম্যানেজার। যদিও মুখে কিছু বলেন।
কই, আপনি বললেন না তো?
সুলতার দিকে একটু সরে আসে মৃগাঙ্ক। খোলা হাওয়ার তেজ বেড়ে ওঠে। ভিতর থেকে ভেসে আসা মানুষজনের গুনগুন শব্দ যেন ফিকে হয়ে আসে। কিছু একটা জানার আশায় উতলা হয়ে উঠেছে মৃগাঙ্ক সিনহা। সুলতা তার চোখের দিকে তাকিয়ে মিহি করে একটুখানি হাসে, তারপর চোখ নামিয়ে নিচের দিকে দেখিয়ে বলে,
আপনার পকেট থেকে বেরিয়ে আছে দড়িটা।
এই কথাটা আশা করেনি মৃগাঙ্ক। সে থতমত খেয়ে নিচে তাকায়, তারপর জিভ কেটে বলে,
ও একদম ভুলে গেছি, আসলে।
বাকি কথাটা না শুনে বারান্দার দরজার কাঁচের দিকে এগিয়ে যায় সুলতা। দরজার ওপারে জোড়ায় জোড়ায় বসে থাকা মানুষগুলোকে স্পষ্ট দেখা যায় এখান থেকে। একটা বিশেষ টেবিলের দিকে আঙুল দেখিয়ে সুলতা বলে,
ওই বেবি ব্লু শার্ট পরা লোকটাকে দেখতে পাচ্ছেন?
ভুরু কুচকে সেদিকে তাকিয়ে দেখতে দেখতে মৃগাঙ্ক বলে,
হ্যাঁ,
ওটাই আপনার হাজবেন্ড সুধাংশু মিত্র, ওকেই মারতে হবে। উপরে নিচে মাথা নাড়ায় সুলতা, সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই বলে,
সাথে যে নার্সটা বসে আছে তাকেও, ওই দুটো শুয়োরের বাচ্চা মিলেই আমার লাইফটা একেবারে শেষ করে দিয়েছে।
একটা গড়গড় রাগে সুলতার ঠোঁট কেঁপে ওঠে, আগের মতোই চাপা গলায় সে বলে,
অ্যাক্সিডেন্টের পর থেকেই ওই নার্সটার সাথে ফষ্টি নষ্টি শুরু করেছে, যত টাকা লাগে, যত টাকা লাগে আমি দেব, শুধু ওদের দুজনকে একসাথে, না না একসাথে শুধু খুন নয়, খুন নয়, একটু একটু করে ফাঁসটা জড়াবেন গলায়, তারপর একটু হালকা করবেন, যেই বুক ভরে নিঃশ্বাস নিতে যাবে আবার চেপে ধরবেন, মনে থাকবে?
ঘাড় নেড়ে দেয় মৃগাঙ্ক, নিচু গলায় বলে, আর আর আমার টাকাটা?
এতক্ষণে আপনার অ্যাকাউন্টে চলে গেছে, সেটা পাওয়ার পর আর যোগাযোগ করবেন না আমার সাথে।
খুশি হয় মৃগাঙ্ক। সুলতা এবার তার দিকে তাকিয়ে বলে,
মৃগাঙ্ক সিনহা আপনার আসল নাম না, তাই না?
একেবারেই না, আসল নাম আমরা ব্যবহার করি না। ভালো কথা, আপনার স্পেশাল কোনো ফরমাইশ আছে?
স্পেশাল ফরমাইশ বলতে?
অবাক হয়ে জিজ্ঞেস করে সুলতা। আরে এই একটু আগে যে কাজটা করে এলাম, সেখানে এক কোটিপতি তার স্ত্রীকে খুন করাতে চান, তবে তিনি নির্দেশ দিয়েছিলেন কেসটা দেখে যেন মনে হয় অ্যাটেম্পটেড রেপ, অ্যাক্সিডেন্টালি মার্ডার। আপনার আপনার সেরকম কিছু আছে? দু সেকেন্ড কিছু ভেবে নেয় সুলতা, আচমকা তার ঠোঁটের কোনায় একটা হাসি ফুটে ওঠে, পকেট থেকে একটা কাগজ বের করে তার উপর কিছু লিখে মৃগাঙ্ক সিনহার হাতে দিয়ে দেয়। সে বলে,
খুনের ঠিক আগে এই কাগজটা ওকে, মানে সুধাংশুকে দেখাবেন, ব্যাস।
কথাটা বলে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে যায় সুলতা। মৃগাঙ্ক কাগজটা হাতে নিয়ে দেখে তিনটে শব্দ লেখা আছে তাতে, গো টু হেল। গাড়িতে স্টার্ট দিয়ে বেশ কিছু দূর এগিয়ে যায় সুলতা, মনটা আবার খারাপ হয়ে যায় তার। সুধাংশুকে ছাড়া সবকিছুই ফাঁকা ফাঁকা লাগে, অ্যাক্সিডেন্টের পর থেকেই একটু একটু করে পাল্টে যাচ্ছিল মানুষটা। পরে সুলতা জানতে পারে হসপিটালেরই একটা নার্সের পাল্লায় পড়েছে সুধাংশু। তারপরই রাস্তার ধারের খয়েরি আলোগুলো শনশন করে সরে যাচ্ছে, কয়েকটা কাঁচের উপরে প্রতিফলিত হয়ে সুলতার চোখ ধাঁধিয়ে দিয়ে যাচ্ছে বারবার। তার মনটা অপার বিষণ্ণতায় ভরে ওঠে।
বিশ্বাস করুন, মানুষ হিসেবে আমরা ততটা খারাপ নই, তবে রিভেঞ্জ ড্রামার প্রতি একটা প্রবল আকর্ষণ আছে আমাদের। তার থেকেও বড় কথা, এই গল্পটাকে একদিক থেকে কি প্রেমের গল্প বলা যায় না? তবে প্রেম বা প্রতিশোধ যা নিয়েই গল্প হোক না কেন, নিয়ৎসে বলেছিলেন, ইন লাভ অ্যান্ড ইন রিভেঞ্জ ওমেন ইজ মোর বারবারাস দ্যান ম্যান। যোগাযোগ করতে পারেন আমার সাথে shayok@mhstation.com এই ঠিকানায়, বা দেবজানির সাথে devjani@mhstation.com এই ঠিকানায়। শুনছিলেন জেফ্রি ডিভারের গল্প উইদাউট জোনাথন অবলম্বনে অ্যাক্সিডেন্টের পর থেকে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।